এখন শুনবেন সূরা আলে ইমরানের 26 ও 27 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من وترزق من تشاء بغير حساب وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم بلو هي সর্বভৌম শক্তির মালিক আল্লাহ তুমি যাকে ইচ্ছা ক্ষমতা দান করো, যার থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নাও এবং যাকে ইচ্ছা সম্মানিত করো আর যাকে ইচ্ছা অপমানিত করো। কল্যাণ তোমার হাতেই, নিশ্চয়ই তুমি সকল বিষয়ে সর্বশক্তিমান। তুমি রাতকে দিনে এবং দিনকে রাতে পরিণত করো এবং তুমি মৃত হতে জীবন্তের আবির্ভাব ঘটাও, আবার জীবন্ত হতে মৃতের আবির্ভাব ঘটাও। তুমি যাকে ইচ্ছা অপরিমিত জীবন উপকরণ দান করো। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এ অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর শুনবেন গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তাঁরা জানেন সংবাদ পরিবেশনায় আমরা নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের খবরাখবরের পাশাপাশি বিশ্বের মজলুম জনগোষ্ঠীর খবরকেও আমরা গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাকহীনদের কণ্ঠস্বর। যারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের এই নিপীড়িত কণ্ঠস্বর শুনতে চান, তারা রেডিও তেহরানের সামাজিক মাধ্যমেও যুক্ত হতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন পার্স টুডে ডট আইআর স্ল্যাশ BN ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/persetodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরানস্যাট বা বাদর ফাইভ স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই মেইলে রেডিও তেহরান 1982@gmail.com। সংবাদ বিশ্লেষণের পর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেওয়া হবে। তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। সিরিয়ায় ইরানি কনসুলেট ভবনে হামলার জবাবে ইসরায়েলি অবস্থানে তেহরানের প্রতিশোধমূলক হামলা অনিবার্য বলে হিজবুল্লাহ নেতার ঘোষণা। ইসরায়েলের সম্ভাব্য হামলার বিষয়ে আমেরিকাকে বার্তা পাঠানোর কথা জানালেন ইরানের প্রেসিডেন্টের রাজনীতি বিষয়ক উপপ্রধান জামশেদি। সোমালিয়ায় জলদস্যুদের কবলে পড়া বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ নাবিকদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানালেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। এবং গাজাবাসীর প্রতি সংহতি প্রকাশ করে ইহুদিবাদী ইসরায়েলের হাইফা তেল শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে ইরাকের ইসলামী প্রতিরোধকামী সংগঠন। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ বলেছেন, সিরিয়ায় ইরানি কনসুলেট ভবনে ইসরায়েলি হামলার জবাবে ইসরায়েলি স্বার্থ বা অবস্থানে তেহরানের প্রতিশোধমূলক হামলা অনিবার্য। বিশ্ব কুস দিবস উপলক্ষে দেয়া ভাষণে গতকাল শুক্রবার তিনি এই মন্তব্য করেন। তিনি বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সিরিয়ায় ইরানি কনসুলেটে হামলা চালিয়ে বোকামি করেছেন এবং এই ঘটনা যুদ্ধ অবসানের ও বিজয়ের সুযোগ সৃষ্টি করেছে। হিজবুল্লাহ প্রধান বলেন, কখন কোথায় ও কত তীব্র বা ব্যাপক মাত্রায় ইরানের প্রতিশোধমূলক হামলা চালানো হবে তা নির্ধারণ করবেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেই ও অন্যান্য ইরানি নেতৃবৃন্দ। ইরানের প্রতিশোধমূলক হামলার আশঙ্কায় ইসরায়েলের সর্বত্র ত্রাস ও আতঙ্ক বিরাজ করছে বলে ইসরায়েলি গণমাধ্যমগুলো খবর দিয়েছে। ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি আন্তর্জাতিক কুস দিবসের শোভাযাত্রায় ইরানি জনগণকে তাদের সর্বোচ্চ উপস্থিতির জন্য ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, ইসরায়েলি শাসক গোষ্ঠীর নৃশংসতার বিরুদ্ধে বিশ্বব্যাপী জাগরণ নিশ্চিতভাবে তেল আবিব সরকারকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। এবছর বিশ্ব কুস দিবস এমন সময় পালিত হচ্ছে যখন গাজা উপত্যকার নিপীড়িত ও নিরুপায় জনগণ ছয় মাসের বেশি সময় ধরে ইহুদিবাদী ইসরায়েলের বর্বর হামলার মধ্যে দিনানিপাত করছে। প্রেসিডেন্ট রাইসি কুস দিবসের শোভাযাত্রায় ব্যাপকভাবে অংশগ্রহণ করার জন্য ইরানি জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। রাইসি বলেন, এই মহাকাব্যিক এবং প্রশংসনীয় উপস্থিতি বিশ্বব্যাপী আধিপত্যকামীদের কাছে একটি উচ্চ বার্তা প্রচার করছে যে নিপীড়ন, ক্রোধ এবং হত্যাকাণ্ড ব্যর্থতায় পর্যবসিত হবে। বিশ্ব কুর্স দিবস উপলক্ষে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি এক বার্তায় গত ৭০ বছর ধরে আমেরিকা ও ব্রিটেনের সর্বাত্মক সমর্থন নিয়ে অবৈধভাবে প্রতিষ্ঠিত ইসরায়েল রাষ্ট্রের পরিণতির বিষয়টি তুলে ধরেছেন। তিনি বলেছেন, গত ছয় মাস ধরে একটানা গাজার ঘটনাবলী থেকে বিশ্বের সামনে ইসরায়েলের বর্বরতা ও নৃশংসতার জঘন্যতম চিত্র উন্মোচিত হয়েছে। তিনি বলেন, ইসরায়েল সকল মানবাধিকার এবং মানবীয় মূল্যবোধের কোন রকম তোয়াক্কা না করে আমেরিকা ও ব্রিটেনের সাহায্যে গাজায় ব্যাপক গণহত্যা ও ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে। কানানি বলেন, ইসরায়েল গাজায় মানবতা বিরোধী অপরাধযজ্ঞ চালিয়ে যাওয়ায় বিশ্বজুড়ে ব্যাপক প্রতিবাদ বিক্ষোভের পাশাপাশি অবিলম্বে আগ্রাসন বন্ধ এবং আন্তর্জাতিক সমাজ তাদের নিন্দা জানানোর আহ্বান জানায়। কিন্তু জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এ বিষয়টি উত্থাপিত হলেও আমেরিকার ভোটের কারণে যুদ্ধ বন্ধ কিংবা জরুরি পণ্য সামগ্রী পাঠানোর কাজ বাধাগ্রস্ত হয়। ইসলামী প্রজাতন্ত্র ইরান আমেরিকাকে একটি চিঠি পাঠিয়ে বলেছে, দেশটি যেন ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাস প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ফাঁদে পা না দেয়। ইরানের প্রেসিডেন্টের দপ্তর এ খবর দিয়েছে। এক লিখিত বার্তায় ইরান মার্কিন নেতৃত্বকে সতর্ক করে দিয়ে বলেছে, তারা যেন আমেরিকার জন্য তৈরি করা নেতানিয়াহুর ফাঁদে না পড়ে। বার্তায় আমেরিকাকে বলা হয়, আপনারা ইরানের হামলা থেকে বাঁচতে চাইলে দূরত্ব বজায় রাখুন। ইরানের প্রেসিডেন্টের রাজনীতি বিষয়ক উপপ্রধান মোহাম্মদ জামশেদি এক টুইটার বার্তায় একথা জানিয়ে বলেন, ইরানের চিঠির জবাবে আমেরিকা বলেছে মধ্যপ্রাচ্যে তাদের কোনো স্থাপনায় যেন হামলা করা না হয়। আমেরিকা বলেছে যে তারা ইরানকে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা না করার আহ্বান জানিয়ে একটি বার্তা পাঠিয়েছে। এক প্রেস ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, দামেস্কে ইরানের কনসুলেটে ভয়াবহ বিমান হামলায় ওয়াশিংটন জড়িত নয়। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়ে 25 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, সোমালিয়ায় জলদস্যুর কবলে পড়া বাংলাদেশি জাহাজ এমবি আবদুল্লাহ নাবিকদের উদ্ধারে সব ধরনের প্রচেষ্টা চলছে। হাইজ্যাকারদের সঙ্গে আলাপ আলোচনা চলছে এবং নাবিকরা ভালো আছে, তাদের খাবার দাবারেরও কোনো অসুবিধা নেই। আলোচনা অনেক দূর এগিয়েছে, ফলে আমরা আশা করছি সহসা তাদের মুক্ত করা সম্ভব হবে। আর চট্টগ্রাম নগরের দেওয়ানজি পুকুর লেন YNT সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। ডক্টর হাসান মাহমুদ বলেন, এমভি আবদুল্লার আশপাশে বিদেশি জাহাজও প্রস্তুত আছে। আলোচনার পাশাপাশি হাইজ্যাকারদের উপর নানামুখে চাপও রয়েছে। আমরা আশা করছি সহসা জাহাজ এবং নাবিকদের মুক্ত করা সম্ভব হবে, তবে দিনক্ষণ বলা সম্ভব নয়। এদিকে বাংলাদেশের পার্বত্য জেলা বান্দরবানে হামলা ও ব্যাংক লুটকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আজ রুমা উপজেলা কার্যালয়ের সামনে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে মন্ত্রী বলেন, অস্ত্র পোশাকসহ তারা ঢুকবে আর আমাদের নিরাপত্তা বাহিনী বসে থাকবে তা কাম্য নয়। এ ব্যাপারে আমরা কঠোর অবস্থানে যাব, কোনক্রমেই আইন ভঙ্গ করতে দেব না। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হঠাৎ করে কেন এখানে এমন ঘটনা ঘটল তা তদন্ত করা হচ্ছে। অর্থ সংগ্রহের জন্য এই হামলা হয়েছে বলে এখন পর্যন্ত সরকার মনে করছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, কারা করেছে, কাদের সহযোগিতা ছিল, সবকিছু বের করা হবে, আমরা সবকিছু খতিয়ে দেখছি। বান্দরবানে সশস্ত্র গোষ্ঠী KNF এর বিরুদ্ধে যৌথ অভিযান শুরু হয়েছে।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
আবারও ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন শর্টওয়ে 25 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। ভারতীয় জনতা পার্টি বা বিজেপির 44তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দলের সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকালে এক্স হ্যান্ডেলে বিভিন্ন কাজের খতিয়ান তুলে ধরার পাশাপাশি আসন্ন লোকসভা ভোট প্রসঙ্গে পোস্ট করেন তিনি। তিনি লেখেন, আমি আজ আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি ভারতের সবথেকে পছন্দের দল আমরা বিজেপি। আমাদের দল সবসময় নেশন ফার্স্ট নীতিতে কাজ করেছে। তিনি আরও লেখেন, বিজেপির উন্নয়নমূলক দৃষ্টিভঙ্গি, সুশাসন ও দেশের প্রতি তাদের দায়বদ্ধতার মাধ্যমে মানুষের কাছে একটি স্বতন্ত্র পরিচয় তৈরি করতে পেরেছে। এদিকে ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জনসভায় তৃণমূল নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে উদ্দেশ্য করে বলেছেন, আগে গ্যারান্টি দাও দেশ বাঁচবে না দেশ বাঁচাবে। তিনি বলেন, মোদী গ্যারান্টি বনাম দিদি গ্যারান্টি, ভারতের আসন্ন লোকসভা ভোটে তৃণমূলের স্লোগান এটি। আজ ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন জনসভায় মমতা ব্যানার্জি এসব কথা বলেন। জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত তার দেশে সিস্তান ও বালুচিস্তান অঞ্চলে কথিত জৈশুল আদল নামক বিদেশি মদতপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠীর হামলার নিন্দা জানাতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন। আমির সাইয়েদ ইরাওয়ানি ওই হামলার তীব্র নিন্দা জানিয়ে এ আহ্বান জানান। তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের দায়িত্ব পালনের ক্ষেত্রে উপযুক্ত পদক্ষেপ নিতে এই পরিষদের প্রতি আহ্বান জানান। শুক্রবার জাতিসংঘের মহাসচিব ও নিরাপত্তা পরিষদের সচিবের কাছে পাঠানো এক চিঠিতে তিনি উল্লেখ করেন যে সিরিয়ায় ইরানি কনসুলেটে ইসরায়েলের সাম্প্রতিক কাপুরুষোচিত হামলার মাত্র দুই দিন পর গত বৃহস্পতিবার এই হামলা চালানো হয় সিস্তান বালুচিস্তানে। ইরাওয়ানি আরও জানান, চবাহার ও রাস্ক অঞ্চলের কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক ও বেসামরিক প্রতিষ্ঠান বা অবস্থানে জৈশুল জুলম ওই হামলায় ইরানের ১০ নিরাপত্তা কর্মী শহীদ এবং কয়েকজন আহত হন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ ২৫ মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। ইরাকের ইসলামী প্রতিরোধকামী সংগঠন বলেছে, গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের সমর্থনে তারা শনিবার ভোরে ড্রোন দিয়ে ইসরায়েলের হাইফা তেল শোধনাগার লক্ষ্য করে হামলা চালিয়েছে। শনিবার ভোরে টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে তারা এই ঘোষণা দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, আজ শনিবার ভোরবেলা ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা আমাদের অধিকৃত ভূমি হাইফার তেল শোধনাগারগুলো লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। গাজায় আমাদের জনগণের সমর্থনে এবং নিরস্ত্র ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইহুদিবাদী গণহত্যার প্রতিক্রিয়ায় দখলদারিত্ব প্রতিরোধের দ্বিতীয় পর্বের অংশ হিসেবে আমাদের শত্রুদের শক্ত ঘাঁটিতে আঘাত হানার ধারাবাহিকতা পুনর্ব্যক্ত করছি। বিবৃতিতে আরও বলা হয়েছে, আর বিজয় একমাত্র আল্লাহর পক্ষ থেকে আসবে, প্রকৃতপক্ষে আল্লাহ পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী তাহারির আশ্রামের একজন শীর্ষস্থানীয় নেতা নিহত হয়েছেন, কয়েকটি সংবাদ সূত্র এই খবর দিয়েছে। ইরানের আরবি স্যাটেলাইট টেলিভিশন আল আলম জানিয়েছে, আবু মারিয়া আল কাহতানি, যার আসল নাম মিসর আজ্জুবুরি, তিনি উত্তর পশ্চিম সিরিয়ায় ইদলিব প্রদেশের সারমাদা নামের একটি ছোট্ট শহরে এক বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন। দৃশ্যত দায়েশ বা কথিত আইএসের এক ব্যক্তি আত্মঘাতী ওই বিস্ফোরণ ঘটায়। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এ ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সুসংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। পবিত্র রমজান মাস শেষ মাসের শেষ শুক্রবার আন্তর্জাতিক কুস্তি বসে মজলুম ফিলিস্তিনি এবং দখলদার ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে তাদের প্রতিরোধকামীদের সমর্থনে বিশ্বের বিভিন্ন দেশে ব্যাপক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ সম্পর্কে এখন রয়েছে একটি প্রতিবেদন, পড়ে শোনাচ্ছেন সহকর্মী বাবুল আক্তার।
পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার আন্তর্জাতিক কুস দিবসে মুসলিম ফিলিস্তিনি এবং দখলদার ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে তাদের প্রতিরোধকামিতার সমর্থনে বিশ্বের বিভিন্ন দেশে ব্যাপক গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইরান, পাকিস্তান, ইরাক, লেবানন, ইয়েমেন, মালয়েশিয়া, জর্দান এবং অধিকৃত পশ্চিম তীরের পাশাপাশি ভারত, বাহরাইন এবং দক্ষিণ আফ্রিকায় ফিলিস্তিনিদের সমর্থনে বড় বড় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অবরুদ্ধ গাজা উপত্যকা এবং ফিলিস্তিনের অন্যান্য অংশে মানুষের উপর ইসরায়েলের চলমান নৃশংসতার নিন্দা জানাতে এবং ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করার জন্য শুক্রবার কুস দিবস উপলক্ষে হাজার হাজার মানুষ পাকিস্তান জুড়ে মিছিল করেছে। পাকিস্তান এবং ফিলিস্তিনি পতাকা বহন করে করাচি, লাহোর, কোয়েটা এবং পেশোয়ার শহরে মিছিলকারীরা ইসরায়েল বিরোধী স্লোগান দেয় এবং মুসলিম বিশ্বকে তেল আবিবের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায়। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ কুস দিবস উপলক্ষে এক বার্তায় বলেছেন যে তার দেশের পুরো জাতি ইসরায়েলি নিপীড়নের নিন্দা জানাচ্ছে এবং মজলুম ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করছে। শরীফ ফিলিস্তিনিদের বিরুদ্ধে নৃশংস আগ্রাসন বন্ধে ইসরায়েলকে চাপ দিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে তার ভূমিকা পালনের আহ্বান জানান। ভারত শাসিত কাশ্মীরের বেশ কয়েকটি এলাকায় ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গাজায় ইসরায়েলের দখলদার শাসনের চলমান গণহত্যার নিন্দা জানাতে ভারতীয় মুসলমানদের বিভিন্ন শ্রেণীর মানুষ মুম্বাই একটি সমাবেশ করেছে। গাজায় ফিলিস্তিনিদের সমর্থনে শুক্রবার হাজার হাজার ইরাকি রাজধানী বাগদাদ এবং দেশের প্রধান শহরে রাস্তায় নেমে আসে। ইসরায়েল মাসব্যাপী আগ্রাসন চালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে অবরুদ্ধ অঞ্চলে ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করে কয়েক হাজার ইয়েমেনীয় সানায় সমাবেশ করেছে। বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে আমেরিকা ও ইসরায়েল বিরোধী তাদের ক্ষোভ প্রকাশ করে। সমাবেশে অংশগ্রহণকারী সালেম মোহাম্মদ বলেছেন, আমরা আজ এখানে কুস দিবসে ফিলিস্তিনি জনগণকে সমর্থন করতে এসেছি। আমরা ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি শত্রুদের দ্বারা সংঘটিত গণহত্যামূলক অপরাধেরও নিন্দা করছি এবং আমাদের নেতার কাছে আমাদের বার্তা হলো, আমরা আপনার সঙ্গে আছে, আমরা আপনাকে হতাশ করব না এবং আমরা সবাই ফিলিস্তিনকে সমর্থন করার জন্য আপনার পাশে থেকে লড়াই করব। বার্ষিক কুস দিবস উপলক্ষে লেবাননের জনগণ রাজধানী বৈরুত এবং দক্ষিণের শহর সিরনে মিছিল করেছে। বিক্ষোভকারীদের একজন জামিল ইউসুফ বলেন, এদিন শুধুমাত্র ফিলিস্তিনিদের জন্যই অর্থবহ নয়, বরং সমস্ত মুসলিম এবং সাধারণভাবে আরবদের জন্য। প্রত্যেকের মুসলিম এবং আরবদের এ দিনটির প্রতি যত্নবান হওয়া উচিত, কারণ দখলকৃত আল কুস কেবল আমাদের ফিলিস্তিনিদের জন্য নয়, এটি সবার। আমরা সবাই আরব এবং মুসলিম। কয়েক ডজন বিক্ষোভকারী উত্তর বাহরাইনের দুরাজ গ্রামে কুস দিবস উপলক্ষে রাস্তায় নেমেছিল। মিছিলকারীরা এই সময় বিভিন্ন স্লোগান দিতে থাকে, যেমন আমেরিকার মৃত্যু হোক, ইসরায়েলের মৃত্যু হোক। এছাড়া বাহরাইনের বেশ কয়েকটি অঞ্চলে কুস দিবসের স্মরণে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সিরিয়ান এবং ফিলিস্তিনি শরণার্থীরা কুস দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দিতে দামেস্কের দক্ষিণে যুদ্ধবিধ্বস্ত ইয়ারমুক ক্যাম্পে জড়ো হয়েছিল। শুক্রবার মধ্য লন্ডনে বিক্ষোভকারীরা ফিলিস্তিনি পতাকা ও তাদের জাতীয় প্রতীক বহন করে। একটি ব্যানারে ইংরেজিতে লেখা ছিল, অত্যাচারীদের বিরুদ্ধে নিপীড়িতদের সমর্থন করার জন্য কুস দিবস একটি সার্বজনীন দিন।
শ্রোতাবন্ধুরা, রেডিও তেহরানের সর্বশেষ খবর সহ সকল বিষয়ে আপডেট পেতে যুক্ত হন আমাদের সোশ্যাল মিডিয়ায়। জানিয়ে দিচ্ছি আমাদের লিঙ্কগুলো, ওয়েবসাইট থেকে লাইভ শোনার লিঙ্ক firsttoday.ir/bn, ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/firsttodaybangla, ইউটিউব চ্যানেল থেকে লাইভ শোনার লিঙ্ক www.youtube.com/firsttodaybn, আর্কাইভ থেকে শোনার লিঙ্ক firsttoday.ir/bn/radio/archive, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক t.me/firsttodaybn। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn।
রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাত ফাইভ স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com।
এবারে সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ। সিরিয়ায় ইরানি কনসুলেন্ট ভবনে হামলার জবাবে ইসরায়েলি অবস্থানে তেহরানের প্রতিশোধমূলক হামলা অনিবার্য বলে হিজবুল্লাহ নেতার ঘোষণা। ইসরায়েলের সম্ভাব্য হামলার বিষয়ে আমেরিকাকে বার্তা পাঠানোর কথা জানালেন ইরানের প্রেসিডেন্টের রাজনীতি বিষয়ক উপপ্রধান জামশেদি। সোমালিয়ায় জলদস্যুদের কবলে পড়া বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ নাবিকদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানালেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। এবং গাজাবাসীর প্রতি সংহতি প্রকাশ করে ইহুদিবাদী ইসরায়েলের হাইফা তেল শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে ইরাকের ইসলামী প্রতিরোধ সংগঠন। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ মহাসচিব নাসরুল্লাহ বলেছেন, প্রতিরোধ অক্ষ ইহুদিবাদী ইসরায়েলের শাসক। তো এবারে যাওয়া যাক পরবর্তী আসরে।
খোদা প্রেমের বসন্ত,
শ্রোতা ভাই বোনেরা, পবিত্র রমজান উপলক্ষে খোদা প্রেমের বসন্ত শীর্ষক ধারাবাহিক আলোচনার 26তম পর্বে আপনাদের সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন
এবং আমি আক্তার জাহান।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
রমজান মাসে দোয়া চর্চার গুরুত্ব সম্পর্কে আমরা কথা বলছিলাম। নবী রাসুল বড় বড় মনীষী ও ইমামদের দোয়ার মধ্যে দেখা যায় খোদা পরিচিতি ও খোদা প্রেমের নানা জ্ঞান। সহিফায়ে সাজ্জাদিয়ায় উল্লেখিত নানা দোয়া, দোয়া কুমাইল, মুনাজাতে শাবানিয়া, দোয়ে আরাফা, দোয়ে জওশন কবির, দোয়ে আবু হামজা সোমালি, এসব দোয়া কেবল রমজানের সময় নয় বরং সারা বছরেই পড়া উচিত। এসব দোয়ার অনুবাদ পড়ার পাশাপাশি গভীর অর্থ ভেবে দেখা উচিত। এসব দোয়া খোদা প্রেমে বাড়াতে পরিপূর্ণভাবে ভূমিকা রাখে। এসব দোয়া ছাড়াও নিজের মনে নানা আকুতি ও প্রার্থনা আল্লাহর দরবারে নিজ ভাষাতেও জানানো যায়, কারণ মহান আল্লাহ সবার মনের আকুতি ও ভাষা বোঝেন। একজন দাস তার মনিবের কাছে আধ্যাত্মিক বিষয়গুলো ছাড়াও বস্তুগত সব কিছুই চাইতে পারেন এবং তাতে লজ্জারও কিছু নেই। তবে ইমামদের রেখে যাওয়া দোয়াগুলো সবচেয়ে সমৃদ্ধ ভাব ও বিষয়বস্তু এবং সুন্দরতম শব্দে সুবিন্যস্ত রয়েছে বলে এসব দোয়ার চর্চা অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিখ্যাত দোয়া মোনাজাতে শাবানিয়ার একাংশে বলা হয়েছে, হে আমার ইলা, আপনি যদি আমাকে আমার অপরাধের জন্য পাকড়াও করেন তাহলে আমি আপনার ক্ষমাকে আঁকড়ে ধরব। আপনি যদি আমাকে আমার পাপের কারণে পাকড়াও করেন তাহলে আমি আপনার ক্ষমার ওসিলায় আপনাকে আঁকড়ে ধরব। আর যদি আমাকে জাহান্নামে প্রবেশ করান তাহলে আমি জাহান্নামের অধিবাসীদের কাছে ঘোষণা করছি যে নিশ্চয়ই আমি আপনাকেই ভালোবাসি। হে আমার ইলা, আপনার আনুগত্যের ক্ষেত্রে আমার আমল যদি ক্ষুদ্র হয় তাহলে আপনাকে পাওয়ার ক্ষেত্রে আমার
আশা বড় হবে। হে আমার ইলা, কিভাবে আমি আপনার কাছে বঞ্চিত হব, অথচ দয়া ও মুক্তিপ্রাপ্ত হওয়ার ক্ষেত্রে আপনার মহানুভবতার সম্বন্ধে আমার সুধারণা জন্মেছে।
পবিত্র রমজানের প্রাণ বা হৃদয় হল শবে কদর। আরবিতে কাদ শব্দটির অর্থ হচ্ছে পরিমাপ। এই রাতে কি পরিমাপ করা হয়, এর উত্তর হল কতটা সৌভাগ্য বা বরকত বণ্টন করা হবে সারা বছরের জন্য, তাই পরিমাপ করা হয় সৌভাগ্যের এই রাতে। কতটা সৌভাগ্য বা বরকত বরাদ্দ করা হয়, এর উত্তর হল আপনি যতটা চান ততটাই বরাদ্দ করা হয়, কারণ এই রাতে যিনি দান করেন তিনি হলেন অফুরন্ত কল্যাণ ও বরকতের অধিকারী, অসীম দয়ালু ও দাতা মহান আল্লাহ। কেউ যদি কম চায় তাহলে তো কেউই তাকে বেশি দেয় না। মহান আল্লাহর কাছে কেউ যদি কম চায় তাহলে তা আল্লাহর জন্য এক ধরনের অবমাননাকর বিষয়। ধরুন একজন মহারাজা এক বিশেষ দিনে বলছেন, আজ যে যা চাইবে তাকে তাই দেয়া হবে, শত শত বা হাজার হাজার স্বর্ণ মুদ্রা ও হীরা জহরত দেওয়া হবে চাওয়া মাত্রই। এই অবস্থায় কেউ যদি বলেন, আমাকে কয়টা রূপার মুদ্রা দেন, রাজা তাকে অপমান করা হচ্ছে ভেবে তাড়িয়ে দিতে পারেন প্রাসাদ থেকে অনেক দূরে।
শবে কদরের রাতে কেউ যদি প্রতিজ্ঞা করে, হে আল্লাহ আমি আর মিথ্যা কথা বলবো না, আমি আর গীবত করব না, তাহলে মহান আল্লাহ তার এই সৎ সিদ্ধান্তের আলোকে তাকে সারা বছর ধরে সম্মান ও মর্যাদা দানের ব্যবস্থা করবেন এবং তার রুটি রুজিতেও দেবেন বরকত। কেউ যদি এই রাতে সিদ্ধান্ত নেয় যে আমি যথাসম্ভব দরিদ্র ও ইয়াতিমদের সহায়তা করব এবং দূরে সরে যাওয়া আত্মীয় স্বজনের খোঁজ খবর নেব, তাহলে আল্লাহও তাকে এই সৎ সিদ্ধান্তের আলোকে সারা বছর ধরে নানা পুরস্কার দেবেন। মোট কথা, এই রাতে যে যত বেশি ভালো কাজ করার ও পাপাচার বা বদভ্যাস বর্জনের সিদ্ধান্ত নেবে আল্লাহ তাকে ততই বরকত দেবেন গোটা এক বছর ধরে। তবে এ রাতে বড় বড় সৎকর্মের বা মহৎ কাজের সিদ্ধান্ত নেয়ার পরও যদি কেউ হাত গুটিয়ে বসে থাকে এবং এইসব সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য বাস্তব কোনো পদক্ষেপ না নেয়, তাহলে কাঙ্ক্ষিত পুরস্কার বা উন্নতি তার ভাগ্যে জুটবে না। শবে কদরের রাতে কেউ অতীতের পাপের জন্য ক্ষমা চাইলে আল্লাহ তা ক্ষমা করেন, কিন্তু এরপর আবার পরের দিন থেকে একই বা নতুন নতুন নানা পাপে জড়িয়ে পড়লে বাস্তবে শবে কদর থেকে সে কিছুই অর্জন করতে সক্ষম হল না।
শ্রোতা ভাই বোনেরা, আলোচনার এ পর্যায়ে আমরা পবিত্র রমজানের ফজিলত সম্পর্কে শুনব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মুনির হুসাইন খানের কিছু বক্তব্য। তিনি বলেছেন,
শরীরের অঙ্গ প্রত্যঙ্গের রোজা হযরত ফাতিমা থেকে বর্ণিত আছে, যে রোজাদার তার জিহ্বা কান চোখ এবং হাত পাকে পাপ থেকে রক্ষা করে না, রোজা রেখে তার হবে কি, অর্থাৎ রোজায় তার ফায়দা কি হবে।
কৃপণতা খুবই মন্দ স্বভাব। কৃপণতা শুধু অর্থ সম্পদের ক্ষেত্রেই প্রযোজ্য তা নয়, আল্লাহর প্রতি মনোযোগহীনতা ও কৃতজ্ঞতার অভাবও নিকৃষ্ট শ্রেণীর কৃপণতা। হাদিসে এসেছে, যে ব্যক্তি বিনা ওজরে নামাজকে সংক্ষিপ্ত করে সে হচ্ছে সবচেয়ে বড় কৃপণ। ভেবে দেখুন, আমরা হাসি খেলায় ও টেলিভিশনের নানা তামাশা দেখার পেছনে কত সময় নষ্ট করছি। অথচ নামাজ পড়ার বেলায় অনেক সময় এত দ্রুত রুকু সিজদা করি যেন এখনই আমার বাস বা ট্রেন মিস হয়ে যাবে। মহান আল্লাহ আমাদেরকে প্রতিটি ফরজ কাজ, দায়িত্ব ও অধিকার যথাযথভাবে পালনের সুযোগ দিন এবং সেজন্য যথেষ্ট মাত্রায় জ্ঞান অর্জনের তৌফিক দিন। এই হোক সবে কদরের অন্যতম প্রধান প্রার্থনা। শ্রোতা বন্ধুরা, বিদায়ের সময় ঘনিয়ে এলো,
এবারে শুনুন অর্থসহ ২৬তম রোজার দোয়া।
হে আল্লাহ, এদিনে আমার প্রচেষ্টাকে গ্রহণ করে নাও, আমার সব গুনাহ মাফ করে দাও, আমার সব আমল ও কাজ কবুল করো এবং সব দোষ ত্রুটি ঠেকে রাখো, হে সর্বশ্রেষ্ঠ শ্রোতা।
আল্লাহুম্মা জাআল সাই ফীহি মাশকুরা ওয়া যামবি ফীহি মাগফুরা ওয়া আমালি ফীহি মাকবুলা ওয়া আইবি ফীহি মাসতুরা।
শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশন। এবারে যাওয়া যাক পরবর্তী আয়োজনে।
ইরানের পণ্য সামগ্রী।
শ্রোতাবন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। ইরানের হাট বাজারে বিদ্যমান বিচিত্র পণ্য সামগ্রীর সঙ্গে পরিচয়মূলক নতুন ধারাবাহিক ইরানের পণ্য সামগ্রী শীর্ষক আসরের আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
ও আমি গাজী আব্দুর রশিদ।
গত আসরে আমরা ইরানের বিখ্যাত পণ্য পেস্তা নিয়ে কথা বলেছি, আশা করি ভালোই লেগেছে আপনাদের। আজকের আসরে আমরা ইরানের লাল স্বর্ণ মানে বিখ্যাত জাফরান নিয়ে কথা বলার চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গেই আছেন যথারীতি, এ প্রত্যাশা রইল।
ইরানের লাল স্বর্ণ হল জাফরান। জাফরান চাষ সহজ কাজ নয়। আবহাওয়াগত বৈচিত্র্য, উর্বর মাটি এবং কষ্ট সহিষ্ণু পরিশ্রমী মানুষের কাজ জাফরান চাষ। আর ইরানের পরিশ্রমী কৃষকদের কল্যাণে এদেশের মাটি হয়ে উঠেছে আল্লাহর নিয়ামতে পরিপূর্ণ। ইরানের মাটি বিশ্বব্যাপী পরিচিত ও খ্যাত বিচিত্র উদ্ভিদের জন্য অনুকূল। খ্রিস্টপূর্ব কাল থেকেই তাই ইরান ভূখণ্ডে বিচিত্র উদ্ভিদের চাষ হয়ে আসছে। বলা হয়ে থাকে যে ইরানিরাই সর্বপ্রথম জাতি যারা এইসব মূল্যবান উদ্ভিদের সঙ্গে পরিচিত হয়েছে এবং এগুলো চাষবাস করে এসেছে দীর্ঘকাল আগ থেকে।
ইরানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ কেরমানশাহ এবং হামেদানের আলবান্দ পাহাড়ের পাদদেশে এইসব উদ্ভিদের চাষ করা হতো। এই এলাকাটিকেই জাফরান নামক মূল্যবান উদ্ভিদ চাষের মূল কেন্দ্র হিসেবে মনে করা হয়। খ্রিস্টপূর্ব ৫৪৯ থেকে ৭২৮ সালের মধ্যে মাগদের শাসনামলে এখানে এই উদ্ভিদের চাষাবাদ হতো। সময়ের পরিক্রমায় জাফরান চাষাবাদের কাজ যে কেবল ইরানের অন্যান্য শহরেই ব্যাপ্তি লাভ করেছে তাই নয়, বরং শতাব্দীর পর শতাব্দী ধরে জাফরান কেনা বেচা বা বাণিজ্যের ফলে অন্যান্য এলাকার লোকজনও এই উদ্ভিদের সঙ্গে পরিচিত হয়েছে।
হামেদান এবং কেরমানশাহ প্রদেশ থেকে অন্যান্য এলাকাতেও জাফরান চাষের ব্যাপ্তি নিয়ে কথা বলছিলাম আমরা। ইতিহাসবিদগণ মনে করেন, খ্রিস্টপূর্ব 334 সালে ইরানে আলেকজান্ডারের হামলার ইতিহাসের সঙ্গে গ্রিস, রোম এবং চীনে এই মূল্যবান উদ্ভিদ জাফরানের পরিচিতির একটা সম্পর্ক রয়েছে। বিশ্ব বাণিজ্য বা বিশ্ববাজারে এখনও দুটি নাম পরস্পরের পরিপূরক হয়ে আছে, জাফরান এবং ইরান। জাফরান বাণিজ্যের সঙ্গে ইরানের নামটি এভাবে জড়িত হয়ে যাওয়ার পেছনে রয়েছে জাফরান চাষ ও উৎপাদনে ইরানের অগ্রসরতা। সমগ্র বিশ্বে জাফরান রপ্তানিতে ইরান ছিল সবার চেয়ে এগিয়ে। এর কারণ হল জাফরান চাষে খুব বেশি পানির প্রয়োজন পড়ে না, তাই ইরানের বেশিরভাগ এলাকাই জাফরান চাষের জন্য উপযোগী।
বর্তমানে ইরানের বিভিন্ন এলাকায়, বিশেষ করে পূর্ব এবং উত্তর পূর্ব এলাকায় জাফরানের ব্যাপক চাষ হচ্ছে। ইরানের পূর্বাঞ্চলীয় প্রদেশের মধ্যে দক্ষিণ খোরাসান প্রদেশ জাফরান চাষের জন্য অন্যতম সূতিকাগার হিসেবে সারা বিশ্বেই খ্যাতি অর্জন করেছে। সুস্বাস্থ্য ফুল, মশলার রাজা, লাল সোনা ইত্যাদি বিভিন্ন নামে পরিচিত এই জাফরান। উদ্ভিদ বিশেষজ্ঞ ও কৃষিবিদদের দৃষ্টিতে এই জাফরানের বিচিত্র গুণাগুণ রয়েছে। জাফরানের পেঁয়াজ লাগানোর সময় হল শরৎকাল, পেঁয়াজ থেকে পাতার বিকাশের সময় হল শীতকাল, আর বসন্তকাল হল জাফরানের কেশর তোলার সময়। জাফরান তোলার সময় দূর দূরান্ত থেকে বহু মানুষ আসে এই দৃশ্য দেখার জন্য। যেসব এলাকায় জাফরানের চাষ হয় সেসব এলাকা এ সময় লোকে লোকারণ্য হয়ে ওঠে।
জাফরানের ফুল বেগুনি রঙের, লাল রঙের লম্বা পুংকেশর হয় এই ফুলের। মাত্র তিনটি পুংকেশর হয় একটি ফুলে। এই কেশরগুলোই জাফরান নামে পরিচিত। আর বিশ্বের সবচেয়ে মূল্যবান মশলা জাফরান এই কেশর থেকে উৎপন্ন হয়। খুব অল্প সময়ের মধ্যে জাফরান ক্ষেত থেকে তুলতে হয়। তোলার পর খুব সাবধানে জাফরানের লাল কেশরগুলোকে ফুল থেকে আলাদা করতে হয়। তারপর কেশরগুলোকে যত্নের সঙ্গে শুকিয়ে নিতে হয় যাতে জাফরানের গুণ এবং মান অটুট থাকে। সকালে সূর্য ওঠার সময় ফুল ফোটে আর দিনের শেষে মলিন হয়ে যায়। হাতে করে যত্নের সাথে গাছ থেকে ফুলগুলো তুলতে হয়।
সবচেয়ে প্রাচীন তথ্যপঞ্জী অনুযায়ী জাফরান ব্যবহারের ইতিহাস হাকামানিশীয় যুগ, মানে খ্রিস্টপূর্ব 330 থেকে 550 সাল পূর্বেকার। এ সময়কার একটি শিলালিপি থেকে জানা যায়, ইরানি বাদশার দরবারে আনুমানিক 1 কিলোগ্রাম জাফরান ব্যবহৃত হতো। বাদশার দরবারের চাহিদা অর্থাৎ 1 কিলোগ্রাম জাফরান সংগ্রহ করতে 1.5 থেকে 2 লাখ জাফরান ফুলের প্রয়োজন পড়ত। 1.5 লাখ ফুল তুলতে একজন শ্রমিকের 40 ঘন্টা সময় লাগত। সারা বিশ্বে আনুমানিক 200 থেকে 300 টন জাফরান উৎপন্ন হয়। এর প্রায় 90% উৎপন্ন হয় ইরানে। 250 টন জাফরানের জন্য 25 মিলিয়ন টন জাফরান ফুলের প্রয়োজন।
আগেই বলা হয়েছে যে জাফরান একটি মূল্যবান উদ্ভিদ। এই জাফরান ঔষধ শিল্প সহ খাদ্য শিল্পেও ব্যবহৃত হয়। প্রাচীনকালে ইরানের বিখ্যাত চিকিৎসাবিদ জাকারিয়া রাজি, আবু আলী সিনা এবং আবু রেইহান বিরুনির মতো মহান মনীষীগণ জাফরানের ঔষধি গুণ সম্পর্কে গুরুত্বপূর্ণ অভিমত রেখে গেছেন। বহু রোগের নিরাময়ে এই জাফরান ব্যবহার করেছেন এবং ব্যবহার করার কথা বলে গেছেন তারা। বর্তমান বিশ্বে বিরাজমান দুরারোগ্য রোগ আলজেইমার, ক্যান্সার এবং পার্কিনসন্স রোগের চিকিৎসায় এই জাফরান খুবই কার্যকর। তো যাই হোক শ্রোতা বন্ধুরা, জাফরান নিয়ে আরও কথা বলার ইচ্ছে রইল পরবর্তী আসরে।
যারা সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, এবারের পরিবেশনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, এবারে শুনুন আজকের অধিবেশনের সর্বশেষ আয়োজন।
ইরান ইরাক যুদ্ধের ইতিহাস।
শ্রোতা বন্ধুরা, ইরান ইরাক যুদ্ধের ইতিহাস অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন
এবং আমি নাসির মাহমুদ।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজকের আসরে আমরা ইরান ইরাক যুদ্ধ শুরু হওয়ার আগের আন্তর্জাতিক প্রেক্ষাপট নিয়ে খানিকটা কথা বলার চেষ্টা করব। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
গত আসরে আমরা বলেছি, ইরানে আগ্রাসন চালানোর ক্ষেত্রে তৎকালীন ইরাকি স্বৈরশাসক সাদ্দাম সীমান্ত সমস্যাকে অজুহাত হিসেবে তুলে ধরলেও প্রকৃতপক্ষে তার লক্ষ্য ছিল আরও অনেক বড়। ইসলামী বিপ্লবের মাধ্যমে ইরানে আমেরিকার তাবেদার শাহ সরকারের পতন হওয়ার পর মধ্যপ্রাচ্যে আমেরিকার পদলেহী হিসেবে শাহের স্থলাভিষিক্ত হওয়ার বাসনা জেগেছিল সাদ্দামের মনে। ইরাক ইরান যুদ্ধ শুরু হওয়ার এক বছর পর তৎকালীন ইরাকি উপপ্রধানমন্ত্রী তাহা ইয়াসিন রমাজান এ সম্পর্কে বলেছিলেন, এই যুদ্ধ কয়েকশো কিলোমিটার ভূমি কিংবা আরবান্দ রুদ নদী দখলের জন্য নয়, বরং এই যুদ্ধ ইরানের ইসলামী শাসন ব্যবস্থার পতন ঘটানোর জন্য শুরু করা হয়েছে।
ইরানে ইসলামী বিপ্লবের পর থেকেই ইরাকের পাশাপাশি মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ এবং তাদের পশ্চিমা মিত্ররা ইরানের ইসলামী সরকারের পতন ঘটানোর অভিন্ন লক্ষ্য পোষণ করত। তারা চেয়েছিল যুদ্ধের মাধ্যমে ইরান সরকারের পতন ঘটানো না যাক, অন্তত দেশটির আচরণে পরিবর্তন আনতে পারবে। প্রায় ৪০ বছর আগের সেই কথা বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখেও উচ্চারিত হয়। ইরানকে তার আচরণ পরিবর্তন করতে হবে। যাই হোক, আমেরিকা ও তার আঞ্চলিক মিত্র দেশগুলো চেয়েছিল ইরানের ইসলামী বিপ্লব থেকে বিশ্বের অন্য কোনো দেশের স্বাধীনতাকামী মানুষ যাতে অনুপ্রেরণা না পায়, সেজন্য এই বিপ্লবকে অঙ্কুরেই শেষ করে দিতে হবে।
কাজেই আমেরিকা ও ইউরোপীয় দেশগুলো ইরানের বিরুদ্ধে একের পর এক কর্মসূচি বাস্তবায়ন করতে থাকে। ইরানের ভেতরে বামপন্থী বিভিন্ন গোষ্ঠী, পরাজিত শাহ সরকারের অনুগত বিভিন্ন দল এবং কিছু সংখ্যালঘু জনগোষ্ঠীকে ইসলামী সরকারের বিরুদ্ধে সহিংসতা সৃষ্টি করতে উস্কানি দেওয়া হয়। আন্তর্জাতিক পরিমণ্ডলে ইরানের উপর নানা রকম নিষেধাজ্ঞা আরোপ করা হয়, যার ফলে অনেক দেশ ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে, পশ্চিমা দেশগুলোতে ইরানের সম্পদ আটক করে দেওয়া হয় এবং তাবাস মরুভূমি দিয়ে ইরানে কমান্ডো অভিযান পরিচালনার
চেষ্টা করা হয়। ইরানের বিশ্ববিদ্যালয় ছাত্রদের হাতে তেহরানস্থ মার্কিন দূতাবাস দখলের ঘটনায় আটক মার্কিন কূটনীতিকদের মুক্ত করার জন্য ওই কমান্ডো অভিযান চালানো হয়, কিন্তু তাবাস মরুভূমিতে ওই অভিযান ভয়ঙ্করভাবে ব্যর্থ হয়।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের স্থপতি ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহের অনুসারী বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্র অনুভব করেন তেহরানস্থ মার্কিন দূতাবাস কূটনৈতিক তৎপরতার পরিবর্তে ইরানের ইসলামী সরকারের পতন ঘটানোর লক্ষ্যে গুপ্তচর বৃত্তির কাজ করছে। পরবর্তীতে গুপ্তচর বৃত্তির আখড়া হিসেবে খ্যাত মার্কিন দূতাবাস দখলের পর সেখান থেকে উদ্ধার হওয়া দলিলপত্রে ছাত্রদের সেই ধারণার সত্যতা প্রমাণিত হয়। আটক মার্কিন কূটনীতিকদের ছাড়িয়ে নিতে আমেরিকার কমান্ডো অভিযান ব্যর্থ হওয়ার পর মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা শক্তি নয়া কর্মসূচি হাতে নেয়। মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমস ইরাকের ইরান আগ্রাসন শুরুর 5 মাস আগে 1980 সালের এপ্রিলে খবর দেয় আমেরিকা ইরানের ইসলামী সরকারের পতন ঘটানোর লক্ষ্যে পর্যায়ক্রমিক বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে।
দৈনিকটি জানায়, তাবাস অভিযান ব্যর্থ হওয়ার পর মার্কিন সরকার 3টি নয়া গুরুত্বপূর্ণ পরিকল্পনা নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করে। এসব পরিকল্পনা হচ্ছে, যেসব শহরে মার্কিন গুপ্তচরদের আটক রাখা হয়েছে সেসব শহরে ছত্রী সেনা নামানো, ইরানের তেল কূপগুলোতে মাইন পেতে রাখা কিংবা ইরানের তেল শোধনাগারে বোমা হামলা চালানো। কিন্তু শেষ পর্যন্ত সম্ভাব্য বিপদের কথা বিবেচনা করে সেসব পরিকল্পনা স্থগিত রাখা হয়। পশ্চিমা দেশগুলোতে এই মতামত গ্রহণযোগ্যতা পায় যে একটি শক্তিশালী দেশের সঙ্গে যুদ্ধ করতে বাধ্য করা হলে হয়তো ইরান তার আচরণে পরিবর্তন আনবে। ইরানের ওপর ইরাকি আগ্রাসন শুরু হওয়ার আগে আরেকটি পরিকল্পনা গ্রহণ করা হয়। কথা ছিল, ওই পরিকল্পনা বাস্তবায়িত হলে ইরানের ইসলামী সরকারের পতন ঘটবে, আর যদি পরিকল্পনা ব্যর্থ হয় তাহলে দেশটির বিরুদ্ধে যুদ্ধ শুরু করা হবে।
ওই পরিকল্পনা অনুযায়ী 1980 সালের 25 জুন ইরানের সেনাবাহিনীর একটি অংশের সহযোগিতায় সামরিক অভ্যুত্থানের প্রচেষ্টা চালায় আমেরিকা। কিন্তু আল্লাহর ইচ্ছায় আমেরিকার এই ষড়যন্ত্রও ব্যর্থ হয়। সামরিক অভ্যুত্থান সংঘটিত হওয়ার আগেই ষড়যন্ত্রকারীরা ধরা পড়ে যায় এবং অভ্যুত্থান প্রচেষ্টা ব্যর্থ হয়। ফলে আমেরিকা ইরানের ইসলামী শাসন ব্যবস্থার সামনে অসহায় হয়ে পড়ে। এ অবস্থায় তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের নিরাপত্তা উপদেষ্টা জেবিগনিউ ব্রেজিনেস্কি বলেন, এখন আমেরিকার উচিত ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে আগ্রহী দেশগুলোকে সমর্থন ও উস্কানি দেয়া। ব্রেজিনেস্কি নিজের উত্থাপিত ওই পরিকল্পনার জের ধরে 1980 সালের 6 জুলাই জর্ডান সফরে গিয়ে ইরাকের তৎকালীন শাসক সাদ্দামের সঙ্গে সাক্ষাৎ করেন।
ব্রেজনেস্কি ওই সাক্ষাতে সাদ্দামকে পরোক্ষভাবে এই ইঙ্গিত দেন যে ইরাক যদি ইরানের সামরিক আগ্রাসন চালায় তাহলে তাতে ওয়াশিংটনের সমর্থন থাকবে। পরবর্তীতে ইরাক ইরান যুদ্ধ শুরু হলে প্যারিস থেকে প্রকাশিত ম্যাগাজিন লা ফিগারো এক নিবন্ধে জানায়, ইরাক ইরান যুদ্ধের বীজ মূলত রোপিত হয়েছিল জর্দান ইরাক সীমান্তে সাদ্দামের সঙ্গে ব্রেজনেস্কির সাক্ষাতে। মার্কিন নিরাপত্তা উপদেষ্টা সাদ্দামকে জানান, তিনি যদি ইরানে হামলা চালিয়ে আরবান রুদ দখল করেন এবং ওই অঞ্চলে একটি আরব শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেন, তাহলে তাতে আমেরিকার আপত্তি থাকবে না। ওই সাক্ষাতের জের ধরে কার্টার সরকার ইরাকের কাছে 5টি যাত্রীবাহী বোয়িং বিমান বিক্রির অনুমতি দেয় এবং ইরানে আগ্রাসন শুরুর কয়েকদিন আগে বাগদাদের কাছে জেনারেল ইলেকট্রিক কোম্পানির ইঞ্জিন বিক্রির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়।
সাদামের নেতৃত্বাধীন ইরাক যখন তৎকালীন সোভিয়েত বলয়ের কাছ থেকে সব ধরনের রাজনৈতিক ও সামরিক সহযোগিতা পেয়ে আসছিল, ঠিক সে সময় ইরাকের প্রতি আমেরিকা এই আনুকূল্য দেখায়। কাজেই দেখা যাচ্ছে ইরাকের ইরান আগ্রাসনের পেছনে তৎকালীন প্রাচ্য ও পাশ্চাত্যের দুই পরাশক্তি যৌথভাবে মদত যোগায়। তো শ্রোতা বন্ধুরা, হাতে আজ আর সময় নেই।
দুই পরাশক্তির মদতে কিভাবে ইরাকের ইরান আগ্রাসনের ক্ষেত্র প্রস্তুত করা হয় সে সম্পর্কে আগামী আসরে আরও কথা বলার আশা রইল। তখনও আপনারা আমাদের সঙ্গ দিতে ভুলবেন না, এ প্রত্যাশা রইল।
Tehran-ը խոսում, Իրանի Իսլամական Հանրապետության հայերեն ռադիո ժամն եք լսում։